বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 29 মার্চ, 15 চৈত্র এবং ফার্সি 9 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে দর্পণ। নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নতুন 5টি ওষুধ উন্মোচন করল ইরান। শিগগিরই পারস্য উপসাগরে যৌথ গ্যাস ক্ষেত্রে খনন কাজ শুরু হবে বলে জানালেন তেলমন্ত্রী। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করল তুরস্ক। নির্দিষ্ট কিছু বিষয়ে সমঝোতা। বাংলাদেশে নতুন সেনানিবাস উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বহির্শক্তির যে কোনো হামলা মোকাবেলা করা হবে। এবং আসন্ন রমজানে মসজিদুল আকসায় হামলা হলে শত্রুদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে, হামাসের কঠোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান 5টি নতুন ওষুধ উন্মোচন করেছে। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে এসব ওষুধ উন্মোচন করেন। ইরানের বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের তৈরি এসব ওষুধ চিকিৎসা খাতে জাতীয় ব্যয় হ্রাসে সহযোগিতা করবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট নতুন ওষুধ উন্মোচনের পর বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি জোরদার করতে বিজ্ঞানভিত্তিক উৎপাদন বাড়ানোকে সরকার সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে। নতুন ফার্সি বৎসরের বাণীতে ইরানের সর্বোচ্চ নেতা বিজ্ঞানভিত্তিক উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ বৎসরের স্লোগান হচ্ছে উৎপাদন বিজ্ঞানভিত্তিক ও কর্মসংস্থান সৃজনকারী। ইরানের সর্বোচ্চ নেতার এই ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট রাইসি বলেন, এই স্লোগানকে বাস্তবে রূপায়িত করতে বিজ্ঞান ও প্রযুক্তি পার্কগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নতুন ওষুধ উন্মোচনের পর প্রেসিডেন্ট রাইসি তেহরানের কয়েকটি বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠান ওষুধ তৈরির সঙ্গে জড়িত। মানুষ যাতে স্বল্পমূল্যে ওষুধ কিনতে পারে তা নিশ্চিত করতে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। খুব শিগগিরই পারস্য উপসাগরের যৌথ গ্যাস ক্ষেত্রে খনন কাজ শুরু করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যৌথ খনি অরাশ সম্পর্কে সব ধরনের গবেষণা, সম্ভাব্যতা যাচাইয়ের কূপ খনন এবং কম্পন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শিগগিরই পিলার বসিয়ে খনন কাজ শুরু করা হবে। ইরানের তেলমন্ত্রী আরও বলেন, ইরান যৌথ খনির উন্নয়নে আলোচনা ও সহযোগিতায় আগ্রহী। কুয়েত ও সৌদি আরবের একতরফা পদক্ষেপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ অরাশ খনিতে খনন কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। অরাশ খনিটি পারস্য উপসাগরের উত্তর অংশে এবং হরমুজগান প্রদেশে পড়েছে। এটি ইরান, সৌদি আরব ও কুয়েতের যৌথ খনি। সৌদি আরব ও কুয়েত এটি আদ্দৌরা নামে ডেকে থাকে। সম্প্রতি সৌদি আরব ও কুয়েত এই খনির উন্নয়নে একটি চুক্তিতে সই করেছে। ওই চুক্তি সইয়ের পরপরই এটাকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে তেহরান। ইরান বলেছে, এই যৌথ খনি সংক্রান্ত যে চুক্তি হয়েছে তা প্রচলিত রীতি এবং অতীতে অনুষ্ঠিত আলোচনার পরিপন্থী। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের সমঝোতা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। আজ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, নির্দিষ্ট কিছু বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়েও তারা একমত প্রকাশ করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুরুতর বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আরও আলোচনা করবেন বলে একমত পোষণ করেছেন। এরপর দুই দেশের নেতারাও বৈঠকে বসতে পারেন। ইস্তাম্বুলে সমঝোতা বৈঠক শেষ হওয়ার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ ও উত্তরাঞ্চলের শহর চেরনিহিভে সামরিক অভিযান কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলমান আলোচনায় আস্থা তৈরি এবং পরবর্তী সমঝোতার পথ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরমাণু অস্ত্র ব্যবহার প্রশ্নে রাশিয়ার সরকার আবারও তার রাষ্ট্রীয় অবস্থান পরিষ্কার করেছে। রুশ সরকারের পক্ষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, শুধুমাত্র রাষ্ট্রীয় অস্তিত্বের হুমকি মনে করলেই কেবল তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে, অন্যথায় নয়। তিনি আরও বলেন, ইউক্রেনের চলমান সামরিক অভিযানের কোনো ফলাফল পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্র তৈরি করবে না। পেসকভ বলেন, আমাদের সামনে নিরাপত্তার পরিষ্কার ধারণা রয়েছে এবং এটি খুবই পরিষ্কার যে যখন আমাদের রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই কেবল সেই হুমকি দূর করতে ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করতে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ এসব কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দেশ কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু হামলার শিকার হলে মোকাবেলা করতে তারা প্রস্তুত আছেন। আজ শরীয়তপুরে নতুন সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু যদি কোনো বহিঃশত্রু হামলা করে তাহলে আমরা যথাযথভাবে মোকাবেলা করব। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার শরীয়তপুরের জাজিরায় নতুন একটি সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। নতুন সেনানিবাসের নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের নামে। শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, আমরা এই নীতিতে বিশ্বাসী। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যকে সদা প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন শিক্ষিত ও সমৃদ্ধশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বিশ্বাস করেন, সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের নিজ নিজ বুদ্ধি, পেশাগত দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার মাধ্যমে ক্রমান্বয়ে তাদের সুনাম বৃদ্ধি করবে। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় প্রতিরক্ষা নীতি 1974 গঠন করেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি ও কম্বাইন্ড আর্মস স্কুল সহ সেনাবাহিনীর জন্য 100 বেশি ইউনিট ও ইনস্টিটিউশন স্থাপন করেন। শেখ হাসিনা বলেন, 1975 সালের 15 আগস্ট পরিবারের বেশিরভাগ সদস্য সহ বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর সশস্ত্র বাহিনীর মধ্যে অস্থিতিশীলতা দেখা দেয় এবং প্রায় 19 থেকে 20 বার সামরিক কু সংগঠিত হয়। এতে সশস্ত্র বাহিনীর অনেক কর্মকর্তা ও সৈন্য নিহত হয়। সরকার প্রধান বলেন, দীর্ঘ 19 বছর পর 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলাকে ভালোবাসে না, জনগণের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। তিনি আজ দার্জিলিংয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে এমন এক সরকার আছে বছরে 10 বার পেট্রোলের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, কেরোসিনের দাম বাড়াচ্ছে, চা বাগান বন্ধ করে দিচ্ছে। তিনি আজ মঙ্গলবার দার্জিলিংয়ে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ওরা নিজেরাই আগুন জ্বালায় এবং ওরাই বদনাম করে। বাংলার সঙ্গে ওদের কোনো ভালোবাসা নেই, জনগণের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, কোনো ভালোবাসা নেই, কেবলমাত্র একটাই কাজ, আগুন জ্বালিয়ে দিয়ে সন্ত্রাস সন্ত্রাস বলে বাংলার বদনাম করা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের বদনাম সবচেয়ে বেশি। জিজ্ঞেস করুন কি বাবুরা, এক মাসও হয়নি উত্তরপ্রদেশে নির্বাচনে জিতেছে, জেতার পর 5 দিনে 5 দফায় পেট্রোলের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, গৃহস্থলী কাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়েছে, মুদ্রাস্ফীতি এতটাই বেড়েছে, লোকেরা কি খাবে, বিজেপি খাবে? তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, যখন নির্বাচন আসে তখন একটা রাজনৈতিক দল দার্জিলিংকে উল্টা পাল্টা বুঝিয়ে সমস্ত ভোট নিয়ে চলে যায়। এরপরে 20 বছর 15 বছর 10 বছর তাদের আর খোঁজ থাকে না। এজন্য আপনাদের দিল্লির প্রয়োজন নেই, আপনাদের দিল্লি কা লাড্ডুর দরকার নেই। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত বিরোধী নেতা নেত্রী ও অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের গোয়া বন্দরে ইন্ডিয়ান ওশন নেভাল সিম্পোজিয়াম ম্যারিটাইম এক্সারসাইজ বা ইমেক্স 2022 শুরু হয়েছে। এতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ দেনা অংশ নিচ্ছে। ইরান ও ভারত ছাড়াও বাংলাদেশ সহ ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে। ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম বা IONS এই মহড়ার আয়োজক। চলমান মহড়ায় ইরানের নৌবহরের নেতৃত্ব দিচ্ছেন ফরহাদ ফাত্তাহি। তিনি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইরানের নৌবাহিনীর সক্রিয় উপস্থিতি রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছে ইরান। এ থেকেই সাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি সুস্পষ্ট। ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্র বিষয়ক সহযোগিতা বাড়াতে IONS কাজ করে থাকে। সদস্য দেশগুলোর নৌবাহিনীর সদস্যদের মধ্যে তথ্যের আদান প্রদান IONS এর একটি অন্যতম লক্ষ্য। 2008 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালে আল আরুরি বলেছেন, আসন্ন রমজানে মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরনের হামলার ঘটনা ঘটলে দখলদারদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। হামাসের এই নেতারা সুস্পষ্ট করে বলেন, দুটি বিষয়ে আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছে। এর একটি হল, মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরনের হামলা করা যাবে না, মসজিদুল আকসায় মুসল্লিদের প্রবেশে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হল, রমজান আসার পরও ফিলিস্তিনি বন্দীরা যদি অনশন ধর্মঘট অব্যাহত রাখতে বাধ্য হয় তাহলে তা সহ্য করা হবে না, এর ফলে পরিস্থিতি বিস্ফোরণ উন্মুখ হয়ে উঠবে। সালে আল আরুরি আরো বলেন, দখলদার ইসরায়েলের এটা বোঝা উচিত, বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা সহ পবিত্র স্থানগুলো আমাদের রেড লাইন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের সঙ্গে চারটি আরব সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে ফিলিস্তিনি আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী আমির হোসেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চারটি আরব সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তীব্র নিন্দা জানিয়ে এই বৈঠককে ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার আদায়ের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মুসলমানদের প্রথম কিবলার দখলদার ও সন্ত্রাসী ইহুদিবাদীদের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা ও সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ মজলুম ফিলিস্তিনি জাতির পিঠে ছুরিকাঘাতের সামিল, এবং তা হবে অধিকৃত ফিলিস্তিনে শিশু হত্যাকারী ইসরায়েলি শাসক গোষ্ঠীর হাতে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ ও সেখানে দখলদারিত্ব অব্যাহত রাখার প্রতি পুরস্কার স্বরূপ। গত পরশু মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা অধিকৃত নেগেব অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। গত পরশুর ওই বৈঠককে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তুলে ধরার ও ইসরায়েলের অস্তিত্বকে স্বাভাবিক অস্তিত্ব হিসেবে সবাই মেনে নিচ্ছে বলে প্রচারের চেষ্টা সত্ত্বেও বাস্তব অবস্থা কিন্তু এর বিপরীত। পশ্চিমা দেশগুলো সহ কয়েকটি অমুসলিম পরাশক্তি ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আসলেও আরব ও মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই ইসরায়েল বৈধতার সংকটে রয়েছে এবং ইসরায়েল এক ঘরে হয়ে রয়েছে। সম্প্রতি আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের অস্থায়ী সদস্যপদ লাভের আবেদন নাকচ হয়ে গেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোতে জনগণের প্রতিবাদও ক্রমেই বাড়ছে। এছাড়াও ফিলিস্তিনি যুবকরাও ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ ক্রমেই জোরদার করছে। সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইসরায়েল আরব ও মুসলিম বিশ্বে তার পণ্যের বাজারও ছড়িয়ে দিতে চায়। নেগেবের অশুভ ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি থেকে বোঝা যায় ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকারী আরব সেবাদার সরকারগুলোকে সহায়তা দেয়া অব্যাহত রাখার আশ্বাস তুলে ধরছে। এমনকি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ঘটলেও আরব সেবাদাসদের প্রতি ওই সমর্থন অব্যাহত থাকবে বলে অভয় দিতে চায় ওয়াশিংটন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে বলে সংসদে দাবি করেছেন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সম্পর্কে সরকার ও বিরোধী দলের মধ্যে সংসদে উত্তপ্ত আলোচনা নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আজ জাতীয় সংসদে বলেছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে। আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকের শুরুতে সরকারি দলের সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও সরকারের নানামুখী পদক্ষেপের ফলে পণ্যমূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে। এর আগে গতকাল সোমবার 17তম অধিবেশনের প্রথম দিনেই নিত্যপণ্যের চড়া মূল্য ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যগণ।
দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে মানুষের হাহাকার অবস্থা, এবং আমাদের বাণিজ্য মন্ত্রী বলছিলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক আছে, কোনো অভাব নাই। চাউলের দাম এত বৃদ্ধি হলো কেন, কি কারণে? মানুষ পিকার বাজারে গেলে মনে হয় না যে সরকার আছে, মনে হয় না যে কোন রকম সরকারের নিয়ন্ত্রণ আছে। আমি নিজে বাজারে যাই মানুষ পিকার।
তবে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেছেন, সরকারের পদক্ষেপের ফলে বাজারে নিত্য পণ্যের দাম কমে এসেছে।
খাদ্য পণ্যের দাম অনেক কমে গেছে। আপনি বাজারে যান বলেছেন, আপনি আসলে বাজারে যান না। আমি বাজারে যাই এবং বাজারে অনেক পণ্যের দাম, এই 1 কোটি মানুষকে কার্ড বিতরণের পর অনেক পণ্যের দাম কমে গেছে। তেলের দাম কমেছে প্রতি লিটারে 10 টাকা এবং অন্যান্য পেঁয়াজের দাম 30 টাকা, যে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। আপনি বাজারে না গিয়ে আপনি এখানে অসত্য ভাষণ দিয়েছেন।
আজকেও জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজির এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশে প্রায়ই নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যগুলির দাম হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে যায়। এর কারণ হিসেবে তিনি আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি এবং অনেক সময় প্রাকৃতিক কারণে উৎপাদন ব্যাহত হলে দেশের অভ্যন্তরে পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে থাকে বলে উল্লেখ করেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা সহ সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ওদিকে আজ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে কৃষি সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন, আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই সরকারের। সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, এ সময় পেঁয়াজের দাম যাতে না বাড়ে সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের আমদানি নির্ভর পণ্য বাজার নিয়ে সরকার উদ্বিগ্ন, বিশেষ করে জ্বালানি তেল, গম ও ভুট্টা আমদানি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। বাংলাদেশের আমদানি নির্ভর পণ্যের বাজারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, এই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে সরকারের উদ্বেগের কথা ফুটে উঠেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় 6টি সুপারিশও পেশ করেছে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে সাপ্তাহিক আলোচনা দর্পণ।
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
প্রাচীন রোমে গ্লাডিয়েটর যোদ্ধারা একে অপরকে হত্যা করত। যুদ্ধবন্দীদের বাধ্য করা হতো এ ধরনের রক্তক্ষয়ী খেলায়, তাদের বাঘ কিংবা সিংহের সাথে লড়াই করতে হতো। আর রোমান রাজন্যবর্গ এবং সাধারণ মানুষ উপভোগ করত সেই মরণপণ লড়াই। মানুষ হত্যা, রক্তপাত আর সহিংস লড়াই ছিল তাদের বিনোদনের অন্যতম উপাদান। সহিংসতা বরাবরই বিনোদনের একটি বড় অংশ দখল করেছিল, অর্থাৎ দৃশ্য মাধ্যমের উদ্ভবের সময় থেকেই সহিংসতা জড়িয়ে ছিল। আজও সে ধারা অব্যাহত রয়েছে, তবে ভিন্ন মাধ্যমে। এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্বে আমরা সমাজ জীবনে ভিডিও গেম ও মুভির মাধ্যমে সহিংসতা বিস্তারের নানা দিক সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আদিমকালের পশু শিকার দৃশ্য এবং পরবর্তী সময়ে রোমের গ্লাডিয়েটরের লড়াই, এসব কিছুতেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে ছিল সহিংসতা কিংবা রক্তপাত। কিন্তু সেই সময় থেকে বর্তমান বিশ্ব অনেক দূর এগিয়েছে। মানুষ এখন নিজেকে অনেক বেশি সভ্য দাবি করছে। বিনোদনের খোরাক হিসেবে সহিংসতার সেই সত্যিকারের বীভৎস যুগ হয়তো এখন আর নেই, কিন্তু তা থেকে কি খুব দূরে আমাদের বর্তমান বিনোদন মাধ্যমগুলো, আমাদের চলচ্চিত্র, কম্পিউটার গেমস কিংবা টিভিতে দেখানো রেসলিংয়ের কথা বিবেচনা করলে এ ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য হতে হয়। সত্য নয়, কিন্তু সত্যের আদলেই ভিন্নভাবে সহিংসতাকে ব্যবসার উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর তার বেশি ব্যবহার ঘটছে আমাদের জনপ্রিয় বিনোদন মাধ্যমগুলোতে। বর্তমান বিশ্বে চলচ্চিত্র বা মুভি একটা বড় ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত। জনপ্রিয় সংস্কৃতিকে এখন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর তা থেকে অর্জিত হচ্ছে বিপুল মুনাফা। বিশ্বের অনেক দেশের রপ্তানি খাতে চলচ্চিত্র বা মুভি বড় অংশ দখল করে আছে।
আমেরিকার মিডিয়া কর্পোরেশনগুলো তাদের লভ্যাংশের অর্ধেকই অর্জন করে তাদের পণ্য বিদেশে বিক্রি বা রপ্তানির মাধ্যমে। বিশ্বের মানুষের জীবনযাপন উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে সম্প্রসারিত হচ্ছে বিনোদনের বাজার। তাদের প্রয়োজন হচ্ছে টিভি স্টুডিও, ভিডিও প্লেয়ার, ডিশ অ্যান্টেনা প্রভৃতি। ফলে রমরমা হচ্ছে বিনোদনের বাজার। বর্তমানে আমেরিকান চলচ্চিত্র বা মুভি বিশ্বের 150টিরও বেশি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো তাদের আগের মুভির সিডি ও ডিভিডি বিক্রি করছে বিশ্বব্যাপী। আমেরিকান টেলিভিশন প্রোগ্রামগুলো বিশ্বের প্রায় 125টি দেশে সম্প্রচারিত হয়, আর এইসব প্রোগ্রামগুলো এতই জনপ্রিয় হয় যে মানুষ ভাবে আমেরিকায় কি চমৎকার প্রোগ্রাম কিংবা মুভি তৈরি হয়। মোট মুভির 3/2 মুভি সবার জন্য উন্মুক্ত নয়, অর্থাৎ সেখানে সহিংসতার দৃশ্যায়ন অনেক বেশি। সহিংসতা নির্ভর অ্যাকশন মুভিতে কোনো জটিল কাহিনী কিংবা চরিত্র থাকে না, মারামারি, যুদ্ধ, হত্যা, বিস্ফোরণ এখানে মুখ্য।
হলিউডের অধিকাংশ চলচ্চিত্র বা মুভি নির্মাণে বর্তমানে গড়ে ব্যয় হয় 8-10 কোটি মার্কিন ডলার। সেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো ব্যবসায়ী সাফল্যের জন্য সুযোগ বা সম্ভাবনার উপর নির্ভর করতে চায় না। এর ফলে বেড়ে যাচ্ছে ফিকশন ও ভায়োলেন্সের মিশেলে নির্মিত চলচ্চিত্রের সংখ্যা। ম্যাট্রিক্স সিরিজ, মিশন ইম্পসিবল সিরিজ, বন্ড সিরিজ, ব্লেন সিরিজ, এক্সম্যান সিরিজ, ডেসপারেডো সিরিজ, র্যাম্বো সিরিজ, স্পাইডারম্যান সিরিজ প্রভৃতি অজস্র চলচ্চিত্র বা মুভির নাম দেয়া সম্ভব। এ ধরনের প্রতিটি চলচ্চিত্রেই একটি ছোট্ট মানবিক গল্প থাকে, কিন্তু সেই গল্পের পরতে পরতে থাকে ভায়োলেন্স বা সহিংসতা। সহিংসতার পাশাপাশি রয়েছে যৌনতা। প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয়ভাবেই নারীদের বেশি ব্যবহার করা হচ্ছে, তাদের দেহ বিভিন্ন অ্যাঙ্গেলে উপস্থাপন করা হচ্ছে। সেখানে অধিকাংশ ক্ষেত্রেই যৌনতার স্বাভাবিক প্রকাশ ঘটছে না, যৌনতাকেও সহিংসতার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।
এখন প্রশ্ন উঠতে পারে, একটি চলচ্চিত্রে সহিংসতার স্থান কোথায়? চলচ্চিত্রে কি তাহলে সহিংসতা থাকবে না? এর পরিপ্রেক্ষিতে বিবেচনা হচ্ছে চলচ্চিত্রে সহিংসতা থাকতেই পারে, তবে তা হতে হবে কাহিনীর প্রয়োজনে, তাতে যুক্তি থাকতে হবে, অতিরঞ্জিত চিত্রায়ন এড়িয়ে চলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে পরিচালক সহিংসতার মাধ্যমে যে চিত্র আঁকতে চেয়েছেন আদৌ তা চিত্রিত হয়েছে কি না। কেউ কেউ সহিংসতাকে শনাক্ত করেন নাটকীয় উপাদান বলে, চিত্রনাট্যকার কাহিনীর প্রয়োজনে তা ব্যবহার করেন। কেউ কেউ বিষয়টিকে ফ্রিডম অব স্পিচ এর আওতাধীন বলে ধরে নিতে এবং মেনে নিতে পারেন এবং বলতে পারেন এ সম্পর্কিত কোনো নির্দেশনার প্রয়োজন নেই আর তা উচিত হবে না। কিন্তু কিভাবে একজন নিশ্চিত হবে এ ধরনের কোনো কিছু থাকা বা না থাকা উচিত? এ ব্যাপারে শুধু এটুকুই বলা যেতে পারে যে পরিচালক যদি দায়িত্ববান ও রুচিবান হন, তিনি যদি শিল্প এবং ব্যবসার সমন্বয় করতে পারেন, তবে চলচ্চিত্রে অযাচিত সহিংসতার ব্যবহার থেকে বিরত থাকবেন। অবশ্য এ বিষয়টিকে কেউ কেউ দর্শকদের আগ্রহের উপরও দায় চাপান। এ প্রসঙ্গে সহিংসতা ও যৌনতা নির্ভর চলচ্চিত্রগুলোর ব্যবসায়িক সাফল্যের উদাহরণটাও টানা যেতে পারেন।
কিন্তু মনে রাখতে হবে, দর্শকদের চাহিদা একদিনে তৈরি হয়নি, দর্শকের রুচি এ পর্যায়ে নামিয়ে এনেছে পরিচালক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান। কেননা চলচ্চিত্র মাধ্যমটি দর্শকের নিয়ন্ত্রণে নয়, পরিচালক যা দেখাতে চান দর্শক তাই দেখেন। সুতরাং দর্শকের রুচিকে অজুহাত হিসেবে দাঁড় করালে তা ধোপে টেকছে না। ইতিবাচক চলচ্চিত্রের অব্যাহত যোগান থাকলে দর্শকের রুচিও ইতিবাচকতার দিকেই ধাবিত হবে। ব্যবসা সফল ইতিবাচক কিংবা রুচিশীল চলচ্চিত্রের উদাহরণ তো কম নয়, এ থেকে পরিচালকগণ উৎসাহ নিতে পারেন। কেননা এখনো পর্যন্ত চলচ্চিত্রই সবচেয়ে জোরালো গণমাধ্যম যা একই সঙ্গে অনেক বেশি মানুষের কাছাকাছি পৌঁছাতে পারে। তাই এর যথাযথ পরিচর্যা এবং এর অন্তর্নিহিত শিক্ষাকে নষ্ট হতে দেয়া ঠিক নয়।
শুধু চলচ্চিত্রেই নয়, বাণিজ্যিক পণ্য হিসেবে সহিংসতাকে দৃশ্য নির্ভর অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ভিডিও গেমস এর দিকে দৃষ্টি দিলে আমরা দেখব জনপ্রিয়তা এক চাহিদার দিক থেকে সহিংসতাযুক্ত গেমসগুলোই শীর্ষে। পাশাপাশি বুদ্ধিদীপ্ত অথবা সহিংসতাহীন গেমসগুলো বর্তমানে হুমকির সম্মুখীন। 2002 সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া গ্র্যান্ড থিফ অটো 3 গেমসটি বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় গেমসে পরিণত হয়। গেমসটি সহিংসতায় পূর্ণ হলে অস্ট্রেলিয়ার নিষিদ্ধ করা হলেও 2002 সাল থেকে এটি আয় করে $30 কোটি।
তো শ্রোতা বন্ধুরা, সহিংসতা বিস্তারে মুভি ও ভিডিও গেমের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী অনুষ্ঠানেও আমরা এ বিষয়ে আরো কথা বলার চেষ্টা করব।
আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আজ 29 মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের কয়েকটি খবরের শিরোনাম। রুশ নিষেধাজ্ঞা প্রত্যাহার, আলো রপ্তানিতে বাধা নেই, দৈনিক প্রথম আলো। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ, দৈনিক কালের কণ্ঠ। স্বাধীনতার 50 বছরের প্রার্থী ভোট চুরি, বাক স্বাধীনতা হরণ, বলেছেন ফখরুল, দৈনিক যুগান্তর। আলোচনার ফল দিতে হবে রুশ ইউক্রেনের প্রতিনিধিদের, এরদোগান, দৈনিক ইত্তেফাক। রাশিয়া ও চীনকে মোকাবেলায় প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির প্রস্তাব বাইডেন প্রশাসনের, দৈনিক মানব জমিন। শিগগিরই পতন হবে মারিউপোলের, এরপরে দনবাস ঘিরে ফেলবে রুশ বাহিনী, ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম। বিচার ব্যবস্থা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, বিরোধীদের বৈঠকছে চিঠি মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী তুঙ্গে জল্পনা, দৈনিক সংবাদ প্রতিদিন। ইডিকে জানালেন ব্যক্তিগত কারণ, কয়লা পাচার কাণ্ডে হাজিরা এড়ালেন অভিষেক, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ে বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় বেরিয়ে আসছে রাঘব বোয়ালদের নাম, এমন শিরোনাম করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিল থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় আকাশকে আটক করা হয়েছে এবং রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পত্রপত্রিকার মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বেরিয়ে আসছে, অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। যদি সত্যি সত্যি এই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ততার কথা বা তাদের জড়িত থাকার কথা বেরিয়ে আসে, তাহলে তার কয়েকটি লক্ষ্য থাকতে পারে। একটি লক্ষ্য হতে পারে এরকম যে হয়তো বা আরো কোনো প্রভাবশালী রাঘববোয়ালরা আকাশের মাধ্যমে দলের কিছু কিছু নেতাকে ফাঁসিয়ে দিতে চায়, অর্থাৎ এখানে আরেকটি অপরাজনীতি আছে। আবার এমনও হতে পারে যে সত্যি সত্যি কিছু ব্যক্তি কিছু নেতা এরকম অন্যায় অপরাধের সাথে জড়িত, যাদের কারণে টিপু হত্যাকাণ্ড সংঘটিত হলো। আবার এমন হতে পারে যে টিপু নিজে বাঁচার জন্য অথবা বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনেকের নাম বলে থাকতে পারেন এবং তাদেরকে জড়িত করে মামলার বিষয়টি হালকা করার একটা চেষ্টা করা হয়ে থাকতে পারে। কারণ আমরা সবাই জানি যে অনেক ক্ষেত্রে এই রকম ক্ষমতাসীন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা যদি কোনো ঘটনার সাথে সম্পৃক্ত থাকে, তাহলে বিষয়টি একটি রাজনৈতিক রূপ পায় এবং সেই মামলার তদন্ত নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে। কারণ ক্ষমতাসীন এবং প্রভাবশালী বলে একটি কথা আছে। তো আসলে কি হয়েছে কি হচ্ছে এটি আরো কিছুদিন গেলে বেশ পরিষ্কার হবে। মামলার খুব প্রাথমিক পর্যায়ে আমরা অবস্থান করছি, তাতে আসলে বাস্তব চিত্র বোঝার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করা দরকার।
জনাব সিরাজুল ইসলাম ইউক্রেন ইস্যুতে তেল উৎপাদন বাড়ানোর কথা বলেছিল পশ্চিমা দেশগুলো, কিন্তু আরব আমিরাত তা আমলে নেয়নি, ঘটনাটিকে কিভাবে দেখছেন?
জি, ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে আসলে যে সমস্ত ঘটনা ঘটছে আমি মনে করি তার বিশেষ গুরুত্ব রয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে আঞ্চলিক রাজনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এবং আমি একথাও বলবো যে সেই প্রভাব হতে পারে ইতিবাচক প্রভাব, অর্থাৎ রাশিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে একটা বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, সেই ইঙ্গিত আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সবচেয়ে কাছের মিত্র। রাশিয়া বনাম পশ্চিমা বিশ্বকে যদি আমরা একটি অবস্থানে দেখি, তাহলে এই সব দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই সমস্ত দেশের মিত্রতা ছিল পশ্চিমা দেশগুলোর সাথে। অন্য কথায় তারা প্রকৃতপক্ষে রাশিয়ার বিরুদ্ধেই অবস্থান নিয়ে থাকত। কিন্তু ঘটনা পরম্পরায় বিষয়টি উল্টে যাচ্ছে, অনেকটা উল্টে গেছে। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের উপর নির্ভর করতে চেয়েছিল আমেরিকা এবং ইউরোপের দেশগুলো, কারণ তারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়া থেকে তেল এবং গ্যাসের সরবরাহ তারা নেবে না, বা রাশিয়া যাতে তেল এবং গ্যাস সরবরাহ করতে না পারে এবং সেই অর্থ কাজে না লাগাতে পারে, অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে চিপে ধরার জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব যদি তেলের উৎপাদন বাড়াত, তাহলে রাশিয়ার উপর চাপটা বেশি পড়ত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সেই প্রস্তাবে রাজি হয়নি। শুধু তাই না, আমরা এমনও দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে সৌদি আরব নাকি তেলের লেনদেনের ক্ষেত্রে চীনের মুদ্রাকে ব্যবহার করবে। তো এই সমস্ত ঘটনা যদি ঘটে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে মধ্যপ্রাচ্যে একটি ইতিবাচক পরিবর্তন ঘটছে এবং এখানে পশ্চিমা বিশ্বের এতদিন ধরে যে একাধিপত্য ছিল সেই একাধিপত্য অনেকটা ক্ষুণ্ণ হবে। সেক্ষেত্রে ইউক্রেন যুদ্ধকে রাজনৈতিক অঙ্গনে বিরাট পরিবর্তনের সূতিকাগারী হিসেবে ঐতিহাসিকরা হয়তোবা চিহ্নিত করবেন।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব আবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দেশের সব বিরোধী নেতা এবং অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে বসার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কেন্দ্রীয় বিজেপি সরকার দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে, আর সে কাজে মোদীর সহায় ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলো। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে লেলিয়ে দিয়ে বিরোধী স্বর নির্মূল করতে চাইছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে দেশের অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতাদের বৈঠকে বসার আহ্বান জানালেন তিনি। চিঠিতে মমতা লিখেছেন, আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমরা একজোট হয়ে একটি বৈঠকে বসি, সময়ের দাবি মেনে এই অত্যাচারী সরকারের সমস্ত প্রগতিশীল শক্তিকে জোট বাঁধতে হবে। সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহেই ভারত সফরে আসতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সূত্রের খবর, মার্চের 31 তারিখ নয়াদিল্লি পৌঁছাতে পারেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনে ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাসও। সূত্রের খবর, এপ্রিলের 1 তারিখ নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে পারেন সের্গেই ল্যাভরভ। মনে করা হচ্ছে ইউক্রেন যুদ্ধ ও মস্কোর উপর চাপানো আর্থিক নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুজনের মধ্যে। নাম প্রকাশে অনুচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কম দামে রাশিয়া থেকে আরও অপরিশোধিত তেল কিনতে চায় ভারত, কিন্তু মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জেরে ডলারে টাকা মেটাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে নয়াদিল্লিকে। তাই ল্যাভরভের সফরকালে রুপি রুবল লেনদেনের একটি কাঠামো গড়ে তোলা নিয়েও আলোচনা হবে। কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরানের কালজে গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল নেকড়ের ধুনারি। ধুনারি বা ধুনকার মানে তো জানেন নিশ্চয়ই, যারা তুলা ধুনে লেপ তোষক ইত্যাদি তৈরি করে তাদের বলে ধুনকার। অবশ্য ধুনারিও বলা হয় কোথাও কোথাও। আজকাল তো একেবারে প্রস্তুত করা লেপ তোষক প্যাকিং করা পাওয়া যায় বাজারঘাটে। বহু কোম্পানি এখন বাজারে রেডিমেড বা প্রস্তুত করা লেপ তোষক সরবরাহ করে। আগেকার দিনে এই সুযোগ ছিল না, সে সময় মানুষেরা কিছু পশম, তুলা আর কাপড় কিনে লেপ তোষক যারা বানায় মানে ধুনকারের কাছে নিয়ে আসত। ধুনকার ওই কাপড় আর পশম তুলা দিয়ে লেপ তোষক তৈরি করে দিত।
ইরানে ধুনকারদের হাল্লাজ বলা হয়। হাল্লাজরা তুলা ধুনার জন্য ব্যবহৃত কামান দিয়ে পশম বা তুলাগুলোকে ভালো করে ধুনে নরম করে ফেলত, যাতে কোনো রকম শক্ত গিট আর না থাকে। তুলা ধুনা হয়ে গেলে সেগুলোকে কাপড় দিয়ে তৈরি অনেকটা ব্যাগের মতো বস্তার ভেতরে ঢোকাত এবং সুই সুতো দিয়ে সেলাই করত। এই পেশাকে বাংলায় ধুনারি বলা হয়। আমাদের এই গল্পের ধুনকার মানে হাল্লাজ কাজের উদ্দেশ্যে গেল অন্য এক গ্রামে। সেখানে যাবার পর আমাদের আজকের আসরের গল্পের সূচনা হলো। আমরা একটু মিউজিক বিরতির পর শুরু করব গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
হাল্লাজ কাজের উদ্দেশ্যে গ্রামে যাওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নিল। কাঠের তৈরি তুলা ধুনার কামানকে বলা হয় ধুনট। সে তার ধুনটও সঙ্গে নিয়ে রওনা হল। সময়টা ছিল শীতকাল এবং আবহাওয়া ছিল ঠান্ডা। রাস্তাঘাট ছিল সাদা বরফে আচ্ছাদিত। ধুনারির কোনো বাহন মানে ঘোড়া গাধা কিছু ছিল না।
সে কারণে পায়ে হেঁটেই রওনা দিতে হলো তাকে। যেতে যেতে তার গ্রাম থেকে বেশ খানিকটা দূরেই চলে গেল সে। হঠাৎ তার নজরে পড়ল ক্ষুধার্ত একটি নেকড়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হাল্লাজের কাছে তো তেমন কোনো অস্ত্র ছিল না যা দিয়ে সে নেকড়েটাকে প্রতিহত করতে পারে, সুতরাং কিভাবে সে নিজেকে রক্ষা করবে এ নিয়ে ভাবনায় পড়ে গেল। উপায়ন্তর না দেখে ধনারি একটি গাছে আত্মরক্ষার কথা ভাবল, যাতে নেকড়ে তার নাগাল না পায়। কিন্তু ভাগ্য প্রসন্ন না হলে যা হয়, যদ্দূর তার দৃষ্টি গেল শুধু বরফ আর বরফই নজরে পড়ল, একটা শুকনো গাছও তার চোখে পড়ল না।
হাল্লাজ বুঝে গেল বাঁচার আর কোনো উপায় নেই, মৃত্যু অবধারিত। মনে মনে বলল, ইস, যদি একটা শক্ত লাঠি হাতে থাকত তাহলে তো নেকড়ের উপর হামলা চালানো যেত। সঙ্গে সঙ্গে তার নজর গেল তুলা ধুনার ধুনটের উপর। প্রথম প্রথম ভাবল এই ধুনট দিয়ে নেকড়ের উপর হামলা করবে, ধুনটটাকে তাই এহাত ওহাত করল কয়েকবার। বুঝল এটা দিয়ে কাজ হবে না, নেকড়ের মোকাবেলায় এই ধুনট একেবারেই দুর্বল, হামলা করার উপযোগী নয়। অপরদিকে ধুনারি চাচ্ছিল না তার কাজের সরঞ্জামটিকে নেকড়ের সঙ্গে মোকাবেলা করার কাজে ব্যবহার করে নষ্ট করে ফেলতে, তাই ধুনট দিয়ে নেকড়ের উপর হামলা করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে চাইল। কিন্তু নেকড়ে ততক্ষণে তার কয়েক কদম দূরত্বে চলে এলো। এর পরের গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনার সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। উপায়ন্তর না দেখে হাল্লাজ তাড়াতাড়ি তার ধুনুটকে উপরে তুলে নেকড়ের মাথায় আঘাত করার কথা ভাবল। ঠিক তখনই ধনুকে তার হাত লেগে অদ্ভুত একটা শব্দ হল। এরকম অপরিচিত শব্দ শুনে নেকড়ে থমকে গেল এবং কয়েক কদম পিছিয়ে গেল। হাল্লাজ বুঝে গেল নেকড়ে তার ধুনটের শব্দ শুনে ভয় পেয়েছে। দেরি না করে সে বসে গেল মাটিতে এবং শুরু করে দিল ধুনট বাজানো। নেকড়ে ভয় পেল এবং আরেকটু পিছিয়ে গেল। হাল্লাজ আবার একটু বিরতি দিল, কিন্তু নেকড়েটা ছিল ভীষণ ক্ষুধার্থ, তাই ধুনটের শব্দ বন্ধ হয়ে যেতেই আবারও সে হাল্লাজের দিকে এগোতে শুরু করল। হাল্লাজ আবারও তার ধুনট বাজাতে শুরু করল। এভাবে কয়েক ঘন্টা ধরে চলল। যখনই হাল্লাজ ক্লান্ত হয়ে ধুনট বাজানো বন্ধ করে দিত, তখনই নেকড়ে এগিয়ে যেত তার দিকে।
হাল্লাজ যখনই তার ধুনট বাজাত, ওই ধুনটের বাং বাং শব্দ শুনে নেকড়ে দূরে সরে যেত। হাল্লাজের তো আর করার মতো কিচ্ছুই ছিল না, তাই এ কাজই সে করল দীর্ঘ সময় ধরে। এভাবে ধুনটের শব্দ শুনতে শুনতে নেকড়েও ক্লান্ত হয়ে গেল এবং একটা সময় চলে গেল। নেকড়ে চলে যাবার পর হাল্লাজ তার প্রাণ রক্ষায় আল্লাহর শুক্রিয়া আদায় করল। এবার আর দূরে গ্রামের দিকে কাজের উদ্দেশ্যে না গিয়ে উল্টো বাড়ির দিকে রওনা হয়ে গেল। তার স্ত্রী তো অপেক্ষায় ছিল হাল্লাজ অবশ্যই বাজার ঘাট করে বাসায় ফিরবে। সে হাল্লাজকে বলল, কেমন আছো তুমি, কাজকর্মের কি খবর, কারও কাজ করেছ নাকি করনি? হাল্লাজ কি জবাব দিল সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। স্ত্রীর কথা শুনে হাল্লাজ বলল, হাল্লাজি মানে ধুনারির কাজ করেছি, অনেক লম্বা সময় ধরেই করেছি, কিন্তু কোনো পারিশ্রমিক নেইনি, খালি হাতে ফিরেছি। স্ত্রী বলল, কেন, কার কাজ করেছ যে তোমাকে পারিশ্রমিক দিল না? হাল্লাজ বলল, নেকড়ের ধুনারি করেছি। নেকড়ের না তোষক ছিল না ছিল লেপ। এরপর পুরো ঘটনা বউকে খুলে বলল হাল্লাজ। প্রাণে বেঁচে ফিরে আসতে পারায় সে আল্লাহর শুকরিয়া আদায় করল। এই ঘটনার পর থেকেই যখনই কেউ অনেক কাজকর্ম করেও কোনো পারিশ্রমিক না পায়, তার সম্পর্কে বলা হয় নেকড়ের ধনারি।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়া বলেছে বিনামূল্যে ইউরোপের দেশগুলোকে গ্যাস সরবরাহ করা হবে না। ইউক্রেন ইস্যুতে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে এবং তেল গ্যাসের দাম পরিশোধের পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তখন মস্কো এই ঘোষণা দিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কো এক সংবাদ সম্মেলনে বলেন, এটি পরিষ্কার যে আমরা ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেব না। তিনি বলেন, বর্তমানে আমাদের যে পরিস্থিতি তাতে আমরা কাউকে বিনামূল্যে সেবা দিতে পারব না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেজিং গেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় সম্মেলন। আগামী দুদিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরে আবদুল্লাহিয়ানের সঙ্গে একটি রাজনৈতিক প্রতিনিধি দল রয়েছে। এই সম্মেলনে অংশ নেবেন ইরান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিংবা তাদের প্রতিনিধিরা। নতুন পাঁচটি ওষুধ উন্মোচন করল ইরান। শীঘ্রই পারস্য উপসাগরে যৌথ গ্যাস ক্ষেত্রে খনন কাজ শুরু হবে বলে জানালেন তেলমন্ত্রী। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করল তুরস্ক, নির্দিষ্ট কিছু বিষয়ে সমঝোতা। বাংলাদেশের নতুন সেনানিবাস উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বহিঃশক্তির যে কোনো হামলা মোকাবেলা করা হবে এবং আসন্ন রমজানে মসজিদুল আকসায় হামলা হলে শত্রুদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে, হামাসের কঠোর হুঁশিয়ারি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.